আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এ সপ্তাহের রিসালা বনি ইসরায়েলের ধ্বংসের কারণ। এই বিষয়টি নেকি দাওয়াত কিতাবের 519 থেকে 536 পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। আত্তারের দোয়া। হে মুস্তফার প্রতিপালক, যে ব্যক্তি এই বনি ইসরায়েলের ধ্বংসের কারণ পুস্তিকাটি পাঠ করে কিংবা শুনে নিবে, তাকে উভয় জগতের সকল ক্ষতি থেকে রক্ষা করো এবং তাকে তার মা বাবা সহ বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ নসিব করাও। আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে আমার প্রতি দুনিয়ায় অধিকারে দুরূদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজানের দিনী পরিবেশে আসাতে ঘরে দিনী পরিবেশ হয়ে গেল। শুধু যুবকদের কি নেকি দাবাত দেয়ায় আগ্রহ কেন? পরিবারের কর্তা ব্যক্তির উপর মনোযোগ বেশি দেয়া প্রয়োজন। যদি সে আয়ত্তে এসে যায়, তবে ঘরে দ্রুততার সহিত দিনী পরিবেশ সৃষ্টি হতে পারে আর পুরো পরিবারে নামাজ ও সুন্নতের বাহার আসতে পারে। এই বিষয়টি সত্যতা এই মাদানী বাহার থেকে হতে পারে, যেমনটি পাঞ্জাবের কসুর জেলার তহসিল পতাওয়ের এক ইসলামী বোনের বর্ণনার সারমর্ম হল, সমাজের অন্যসব ঘরের মতো আমাদের ঘরেও টিভিতে সিনেমা, নাটক ও অনেক গুনাহে ভরা অনুষ্ঠান দেখা হতো। এমত অবস্থায় ঘরে সুন্নতে ভরা দিনী পরিবেশ কিভাবে সৃষ্টি হবে? সর্বপ্রথম সৌভাগ্যক্রমে আমার বড় ভাইজান দাওয়াতে ইসলামের দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হলেন। তিনি আমাদেরকে অনেক বোঝাতেন, প্রায় একক চেষ্টা করতেন, কিন্তু কে শুনে কার কথা। ঘরে টিভি থাকার ব্যাপারেও ভাইজান দ্বিধাদ্বন্দ্বে থাকতেন, কেননা ঘরে সুন্নতে ভরা পরিবেশের পথে এটি বিরাট অন্তরায় ছিল। তিনি তা বের করতে চাইতেন, কিন্তু কিছুই করতে পারতেন না, কেননা ঘরে আব্বারই হুকুম চলত। একদিন আমরা ঘরের সবাই রাতে টিভিতে নাটক দেখে যখনই শেষ করলাম, এমন সময় ভাইজান আসলেন এবং তিনি ট্যাপ রেকর্ডারে মাকতাবুল মদিনার প্রকাশিত সুন্নতে ভরা বয়ানের একটি ক্যাসেট লাগিয়ে দিলেন। বয়ান করার ধরন খুবই আকর্ষণীয় ছিল, তাই আমরা তা মনোযোগ সহকারে শুনতে লাগলাম। এই বয়ানে মুবাল্লিগ যখন টিভির ধ্বংসলীলা বর্ণনা করলেন, তখন আমরা আখিরাত নষ্ট হওয়ার ভয়ে ভীত হয়ে গেলাম। বিশেষ করে আব্বাজান তো ভয়ে কাঁপতে লাগলেন। যখন বয়ান শেষ হল, তখন আব্বাজান উচ্চস্বরে নিজের সিদ্ধান্ত শোনালেন, এখন থেকে এ ঘরে টিভি চলবে না। পরিবারের সবাই সাথে সাথে ছাদে উঠল আর টিভি অ্যান্টেনা উপরে ছুঁড়ে ফেলে দিল এবং ঘর থেকে টিভি বের করে দেয়া হলো। কিছুদিন পর ছোট ভাই আব্বুকে আবারও টিভি আনার জন্য বললে, তখন আব্বু বজ্রকণ্ঠে বললেন, এই ঘরে টিভি থাকবে নয়তো আমি থাকবো। এটা শুনে ভাই চুপ হয়ে গেল। এভাবে দাওয়াতে ইসলামের বরকতে আলহামদুলিল্লাহ আমাদের ঘরে সিনেমা, নাটক ও গান বাজনার ভয়াবহতা থেকে ঘর পবিত্র হয়ে গেল এবং পুরো পরিবার দাওয়াতে ইসলামী সুবাসিত দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে গেল। তেরা শুকর মাওলা দিয়া মাদানী মহল, না ছুটে কভি ভি খোদা মাদানী মহল, সালামত রাহে ইয়া খোদা মাদানী মহল, বচে বদ নজর সে সদা মাদানী মহল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভেরা, এই মাদানী বাহা সম্ভবত ওই সময়ের যখন ইসলামী বিশ্বের শতভাগ শরীর চ্যানেল অর্থাৎ মাদানী চ্যানেল চালু হয়নি। টিভির অনইসলামিক অনুষ্ঠান যেমন সিনেমা, নাটক, গান বাজনা, নারী দেহ প্রদর্শন, সঙ্গীতের সুর, মহিলা ও সঙ্গীত সম্বলিত সংবাদ, তাছাড়া অনৈতিক অনুষ্ঠান সময়ে আমি না পূর্বে সন্তুষ্ট ছিলাম না এখন সন্তুষ্ট। প্রত্যেক সুবিবেচক মুসলমানই এটা জানে যে আমাদের সামাজিক অবক্ষয়ে টিভির অনেক ভূমিকা রয়েছে। দাওয়াত ইসলামের মুবাল্লিগগণ টিভির ধ্বংসলীলার বিরুদ্ধে ভালোই কার্যক্রম চালিয়েছে। এই প্রচেষ্টায় কিছু না কিছু সাফল্য অবশ্যই এসেছে, যার একটি প্রমাণ হল এই মাদানী বাহার। কিন্তু বর্তমান যুগে প্রতি হাজার হয়তো 999 জন মুসলিম টিভির প্রেমিক হয়ে গেছে, আর সিংহভাগ লোকই দুনিয়া ও আখিরাতে ভালো মন্দ তোয়াক্কা না করে টিভির শরিয়ত বিবর্জিত ও আদর্শ বহির্ভূত অনুষ্ঠানমালা দেখাতে বিভোর রয়েছে। টিভি দেখাতে তাদের পাগলের মতো আকর্ষণের কারণে শয়তান তাদের আচরণের পাশাপাশি ইসলামী মূল্যবোধের উপরও আক্রমণ করছে। ইবলিসের কৌশলে ইসলামেরই পোশাকধারী কিছু লোক ইসলামকে মডার্ন রূপে উপস্থাপন করার ঘৃণ্য অপচেষ্টা চালাচ্ছে। ইসলামের প্রকৃত রূপ মুসলমানদের হৃদয় থেকে মুছে দেওয়া হচ্ছে। এমত অবস্থায় যদি আমরা মসজিদ ইত্যাদিতে টিভির ধ্বংসলীলা বয়ানও করি, তবে শ্রোতার সংখ্যাই আর কত হয়? কেননা হয়তো সর্বোচ্চ শতকরা 5 জন মুসলমান নামাজ পড়ছে, এর মধ্যেও 2-1 জন ধর্মীয় বয়ান শোনার আগ্রহী হয়ে থাকে। তাছাড়া ইসলামী বোনদেরকে মসজিদের বয়ান কে শোনাবে? যদি পুস্তিকা ছাপানো হয়, তবে দিনী অধ্যয়নকারী সংখ্যা হতাশাজনকভাবে কম। এমন নাজুক পরিস্থিতিতে এই বিষয়টি প্রবলভাবে অনুধাবন হল যে মুসলমানদের এই সংশোধনের কর্মপরিধি যদি শুধু মসজিদ ও ইজতিমায় সীমাবদ্ধ রাখা হয়, তবে উম্মতের অধিকাংশের নিকট আমাদের বেদনা ভরা মাদানী বার্তাই আর তাগুতি অর্থাৎ ক্ষুদাদ্রোহী শক্তি একতরফাভাবে তাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে মুসলমানকে পথভ্রষ্ট করতে থাকবে। প্রবল ধারণা এটাই যে মুসলমানের ঘর থেকে এখন আর টিভি বের করা শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। ব্যাস এখন একটি উপায় দেখা যাচ্ছে, আর তা হল যেভাবে নদীতে বন্যা আসলে তবে তার দিক ক্ষেতের দিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, যাতে ক্ষেত পানি পায় আর এলাকাবাসীকেও ক্ষতি থেকে বাঁচানো যায়। অনুরূপভাবে টিভির মাধ্যমে আসা চরিত্রহীনতার বন্যাকে প্রতিহত করার চেষ্টায় টিভির মাধ্যমে মুসলমানের ঘরে প্রবেশ করতে হবে আর তাদের অলসতার নিদ্রা থেকে জাগ্রত করতে হবে আর গুনাহ ও পথভ্রষ্টতার বন্যার ব্যাপারে তাদের সাবধান করতে হবে। অতএব যখন জানা গেল আমাদের টিভি চ্যানেল খুলে সিনেমা নাটক গান বাজনা সঙ্গীতের সুর ও নারী প্রদর্শনী থেকে বিরত হয়ে শতভাগ ইসলামী বিষয়বস্তু প্রদান করা সম্ভব, তখন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মার্কাজে মজলিসের সুরা অনেক সংগ্রাম করে রমজানুল মুবারক 1429 হিজরি অনুযায়ী 2008 সালে মাদানী চ্যানেলের মাধ্যমে নেকি ও ঘরে ঘরে সুন্নতের মাদানী বার্তা পৌঁছানো শুরু করে দিল এবং দেখতে দেখতে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে টিভিতে মাদানী চ্যানেল প্রদর্শিত হতে থাকে আর এই পর্যন্ত বিশ্বের প্রায় 150টি দেশে মাদানী চ্যানেল প্রবেশ করেছে আর এভাবে 150-এর মতো দেশে দাওয়াতে ইসলামের মাদানী বার্তা পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ এর আশ্চর্যজনক মাদানী সুফল আসতে শুরু করেছে। নিঃসন্দেহে এর এই বরকতের কথা তো শিশুরাও বুঝতে পারছে যে যতক্ষণ মাদানী চ্যানেল ঘরে বা অফিসে অন থাকবে অন্তত পক্ষে ততক্ষণ পর্যন্ত তো মুসলমান অন্য গুনাহ ভরা চ্যানেল থেকে বিরত থাকবে। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল শতভাগ ইসলামিক চ্যানেল, এতে না আছে মিউজিক আর না আছে নারী প্রদর্শনী, এতে বাণিজ্যিক বিজ্ঞাপনও দেওয়া হয় না। আলহামদুলিল্লাহ এর খরচ মুসলমানদের দান অনুদান দ্বারা বহন করা হয়। মাদানী চ্যানেলে কি আছে? এতে আছে ফয়জানে কোরআন, ফয়জানে হাদিস, ফয়জানে আম্বিয়া, ফয়জানে সাহাবা এবং ফয়জানে আউলিয়ার উপর জ্ঞান গর্ব হৃদয় করা অনুষ্ঠান মালা। এতে আছে তিলাবাত, নাত, মানকাবাত, দাওয়াত ইসলামের মাদানী খবর আর মাদানী চিত্র, দোয়া ও মুনাজাতে হৃদয় গলানো এবং ইশকে রসলে কান্না করা ও কান্না করানো এবং আবেগ ঘন ভাব গাম্ভীর্যপূর্ণ দৃশ্যাবলী, দারুল ইফতা আহলে সুন্নত রুহানি চিকিৎসা, সুন্নত ভরা মাদানী ফুল এবং উত্তম আখিরাত বানানোর মাদানী বাহার সমূহ। এতে সুন্নত ভরা ইজতিমা, মাদানী মুজাকারা, মাদানী মুকালামা, সকালবেলা ফুলে আখ সাল্লে আলা কেহতে ইত্যাদি অসংখ্য অনুষ্ঠানমালা সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। মোট কথা, মাদানী চ্যানেল এমন এক চ্যানেল যার মাধ্যমে মানুষ ঘরে বসেই মোটামুটি ভালোই ইলমে দিন শিখতে পারে। মাদানী চ্যানেলের মাদানী বাহারের কথা কি বলবো? আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দেখে অনেক অমুসলিমের ইমানের দৌলত নসিব হয়েছে, তাছাড়া জানি না কত বেনামাজি নামাজি হয়ে গেছে। অসংখ্য লোক গুনাহ থেকে তওবা করে সুন্নতভরা জীবন গড়া শুরু করে দিয়েছে। একটি মাদানী বাহার লক্ষ্য করুন। সরদারাবাদ অর্থাৎ ফয়সালাবাদ পাঞ্জাবের এক ইসলামী ভাইয়ের বর্ণনা সারমর্ম হলো, দাওয়াতে ইসলামের সুন্নতে ভরা দিনী পরিবেশের সাথে সম্পৃক্ততার পূর্বে আমি একজন ভবঘুরে ও ঝগড়াটে যুবক ছিলাম। চরিত্র এতই খারাপ ছিল যে কুদৃষ্টি দেয়াতে কোনো লজ্জাবোধই ছিল না, কাউকে সালাম করার অভ্যাস ছিল না, না ছিল কাউকে সম্মান করার মন মানসিকতা। মোট কথা, সুন্নতের পথ থেকে দূরে গুনাহের আবর্জনায় নিমজ্জিত ছিলাম। অবশেষে রহমতপূর্ণ বাতাস আমার আঙ্গিনার দিকে মুখ ফিরিয়ে নিল। হলো কি, সৌভাগ্যক্রমে একবার আমার মাদানী চ্যানেল দেখার সৌভাগ্য অর্জিত হলো। আল্লাহর শান দেখুন, আমার মতো গুনায় নিমজ্জিত মানুষের তা এমন ভালো লাগলো যে আমি প্রতিদিন এর বিভিন্ন মাদানী অনুষ্ঠান দেখতে শুরু করলাম। মাদানী চ্যানেল দেখার সর্বপ্রথম বরকত এভাবে প্রকাশ পেল যে আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়ার জন্য মসজিদে যেতে লাগলাম। সেখানে একদিন আমার এক আশিকে রাসুল সুন্নতের অনুসারী দাওয়াত ইসলামীর মুবাল্লিগের সাথে সাক্ষাৎ হলো। তার সাথে সাক্ষাৎ করে আমার মনে খুবই প্রশান্তি অনুভব হলো। সেই ইসলামী ভাই একদিন আমার দোকানে চলে এলেন আর তিনি আমাকে নেকি দাওয়াত প্রদান করলেন। সেই নেকি দাওয়াতের ওসিলায় আমি জীবনে প্রথমবার দাওয়াতে ইসলামী সাপ্তাহিক সুন্নত ভরা ইজতিমায় অংশগ্রহণ করলাম। সেখানে হওয়া তিলাবাত, নাত শরীফ, সুন্নত ভরা বয়ান, আল্লাহর জিকিরের আওয়াজ শুনে আমার খুবই ভালো লাগলো। ইজতিমার শেষে হওয়া ভাব গাম্ভীর্যময় দোয়া আমার এতই ভালো লাগলো যে আমার দাওয়াতে ইসলামীতে মন বসে গেল। এখন আমার অবস্থা এমন হয়ে গেল যে যেখানে সবুজ পাগড়ি ও সাদা পোশাক পরিহিত আশিকানে রসুল দেখি আমার চক্ষু শীতল হয়ে যায়। অতঃপর দিনই পরিবেশের বরকতে আলহামদুলিল্লাহ আমি চেহারায় রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নিদর্শন দাড়ি শরীফও সাজিয়ে নিলাম। আল্লাহ পাকের রহমতে রমজানুল মুবারক 1430 হিজরি দাওয়াত ইসলামের অধীনে 30 দিনের সম্মিলিত ইতিকাফ করার সৌভাগ্য অর্জন করি। আমার দুই ভাতিজাকে মাদ্রাসাতুল মদিনায় কোরআন হিফজ করার জন্য ভর্তি করিয়ে দিয়েছি। আমি আমার দোকানে ফয়জানে সুনতের দর্স শুরু করে দিয়েছি। আল্লাহ পাক দাওয়াত ইসলামকে উত্তরোত্তর সাফল্য দান করুন। যারা এমন সুন্দর মাদানী চ্যানেল খুলেছে যে আমার মতো গুনাহের পুতুলের সংশোধনের মাধ্যম হল, আমার ছোট ছোট বাচ্চারা মাদানী চ্যানেল দেখার বরকতে হয়তো এতটুকু জ্ঞানার্জন করেছে যা আমার এই বয়সে এসে অর্জিত হয়েছে। বাহ, কি অপরূপ মাদানী চ্যানেল! সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনী ইসরায়েলের ধ্বংসের কারণ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনী ইসরায়েলে সর্বপ্রথম দিনই যে ক্ষতি আসে তা হলো এক ব্যক্তি অপরের সাথে সাক্ষাৎ করত আর কোন গুনাহ দেখে তাকে বলত, আল্লাহ পাককে ভয় করো ও এমন করো না, কেননা এটা তোমার জন্য হালাল নয়। পরদিন তাকে একই গুনাহ করতে দেখার পরও তার সাথে নিজের সম্পর্ক পানাহার এবং উঠাবসার কারণে নিষেধ করত না। যখন সাধারণভাবে তারা এরূপ করল তখন আল্লাহ পাক তাদের অন্তরকে পরস্পরের সাথে মিলিয়ে দিলেন, অর্থাৎ অবাধ্যদের কারণে অনুগতদের অন্তরও একই রকম হয়ে গেল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থনে কুরআনে কারিমের এই আয়াতটি পাঠ করলেন। কানজুল ইমান থেকে অনুবাদ। অভিশপ্ত হয়েছিল ওই সব লোক যারা কুফরি করেছিল। বনে ইসরায়েল সম্প্রদায়ের মধ্য থেকে দাউদ এবং মরিয়াম তনয় ঈসার ভাষায়, এটা পরিণাম তাদের অবাধ্যতা ও সীমালঙ্ঘনের। যারা অন্যায় কাজ করত, পরস্পরের মধ্যে একে অপরকে বারণ করত না, তারা নিশ্চয় অত্যন্ত নিকৃষ্ট কাজ করত। অতঃপর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের শপথ, তোমরা অবশ্যই নেকির আদেশ দিতে থাকবে ও গুনাহ থেকে নিষেধ করতে থাকবে, আর অত্যাচারীকে বাধা দিতে থাকবে ও তাকে সত্যের দিকে নিয়ে আসতে থাকবে, অন্যথায় আল্লাহ পাক তোমাদের অন্তরকেও মিলিয়ে অর্থাৎ অবাধ্যদের কারণে তাদের মতো করে দিবেন এবং তোমাদের উপর অভিশাপ দিবেন যেমন তাদের উপর অভিশাপ দিয়েছেন। বর্ণিত হাদিসে পাকের আলোকে মিরাতুল মানাজি কিতাবেও রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতের অভিভাবকত্ব ও ওলামাদেরকে সতর্ক করলেন যে তোমাদের এই কর্মকাণ্ড থেকে বাঁচতে হবে আর গুনাহ সম্পাদনকারীদের হাত আটকাতে হবে। মুনাফিকি ও মধ্যস্থতা অর্থাৎ অসৎ কাজ বন্ধ করার ক্ষমতা থাকার পরও নির্লজ্জতা, লোভ বা পক্ষপাতিত্বের কারণে চুপ থাকার পরিবর্তে ইমানি চেতনা প্রদর্শন করবে এবং আমরুন বিল মারুফ বা নাহিউন আনিল মুনকার দ্বারা নিজের দায়িত্ব পালন করবে। অত্যাচারের হাত বেঁধে দিয়ে তাকে সত্যের পথে আনতে হবে, অন্যথায় তোমরাও বনী ইসরায়েলের ন্যায় অভিশাপের অধিকারী হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনে দুটি অংশই নষ্ট করে দিল। আমিরুল মুমিনিন ইমামুল আদেলিন মুতাম্মিমুল আরবাইন হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতময় খিদমতে এক ব্যক্তি উপস্থিত হয়ে আবেদন করল, আমি দুটি ছাড়া সকল ভালো কাজ করি। তিনি বললেন, সেই দুটি কাজ কি? লোকটি বলল, এক, আমি কাউকে নেকির আদেশ দেই না, ও নাম্বার দুই, কাউকে অসৎ কাজে বাধা দেই না। তিনি বললেন, তুমি দিনে দুটি অংশ নষ্ট করে দিলে, এখন আল্লাহ পাক চাইলে তোমাকে ক্ষমা করে দিবেন বা আজাবে লিপ্ত করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু বেচারা মুসলমান। প্রিয় ইসলামী ভাইরা, জানতে পারলাম নেকি দাওয়াত দেয়া থেকে বিরত লোকেরা ও অপরকে অসৎ কাজে নিষেধ না করার লোকেরা অনেক বেশি ক্ষতিতে রয়েছে। আজ বিশ্বের অধিকাংশ মুসলমানের যে অবস্থা তা কারো কাছে অজানা নয়। চারিদিকে আমল বিমুখতার ছড়াছড়ি। সাধারণত কেউ কাউকে গুনাহের কাজে বাধা দিতে প্রস্তুত নয়। মুসলমান আমলিভাবে অধঃপতনের গভীর খাদের দিকে দ্রুততার সহিত ধাবমান। পাক ভারত উপমহাদেশের মুসলমানদের অবস্থা হয়তো এখনো গণিমত। অন্যান্য ইসলামী রাষ্ট্রসমূহে গিয়ে দেখুন তো, মুসলমানদের অবস্থা দেখে রক্তকান্না করলেও তা কম হবে। সন্তানকে সুন্নত শিখান, অন্যথায় আফসোস করবেন। আলহামদুলিল্লাহ, রজবুল মুরাজ্জব 1406 হিজরি সাগে মদিনা উফিয়া আনহুর অর্থাৎ লেখকের কারবালায় মুআল্লা ও বাগদাদ শরীফ ইত্যাদি পবিত্রতম শহরে উপস্থিত হওয়া সৌভাগ্য নসিব হয়। কিন্তু হায়, সেখানকার মুসলমানদের করুণ অবস্থা বর্ণনা করতে ভাষা ও কলম অক্ষম, তবুও কয়েকটি বিষয় উল্লেখ করছি যাতে আমরা আল্লাহ পাকের কহর ও গজবকে ভয় করি এবং আল্লাহ পাক যেন নেকি দাওয়াত প্রসার করার জন্য প্রস্তুত করে দেন। অন্যথায় আশ্চর্যের কি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এমনভাবে ধ্বংস ও ধূলিসাৎ হয়ে যাবে যে স্বয়ং ধ্বংস ও ধূলিসাৎও তাদের ধ্বংস দেখে কেঁপে উঠবে। কেননা অবস্থা এমনই, বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান ও সেগুলোর পরিবেশ পিতামাতার শুধুই এই মনোভাব যে বাচ্চারা লেখাপড়া করে যেন পুরোপুরি মডার্ন হয়ে যায় এবং প্রচুর সম্পদ উপার্জন করে আনে। যদিও পশ্চিমা সংস্কৃতির প্রেমিক সন্তান বড় হয়ে মা বাবাকে পৃষ্ঠ প্রদর্শন করে নেয় বা বড় হওয়ার পূর্বেই যদি সন্তানকে মৃত্যু কেড়ে নেয় আর পিতামাতা তার উপার্জন ভোগ করার সোনালী স্বপ্ন লজ্জায় পর্যবেসিত হতে দেখে শিখুন। তাছাড়া আমাদের এখানকার মিডিয়াগুলো ইসলামের সোনালী রীতির উপর ধারাবাহিকভাবে আঘাত করেই যাচ্ছে। যদি এই অবস্থা চলতে থাকে তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস থেকে বাঁচার বাহ্যিক কোনো উপায় দৃষ্টিগোচর হচ্ছে না। ইরাকের মুসলমানদের হৃদয় বিদারক কাহিনী। এবার ইরাক শরীফের কয়েকদিনের সফরের ব্যাপারে এমন কিছু বিষয় বর্ণনা করছি যা শুনে ইসলামপ্রিয় মানুষের হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। অতএব আমরা তিনজন ইসলামী ভাই বাবুল মদিনার আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আরোহণ করি। বিমান উড্ডয়নে 2 ঘন্টা দেরি হল, আকাশে মাগরিবের সময় হয়ে গেল। বিমানে আজান দিয়ে আমরা তিনজন জামাত সহকারে নামাজ আদায় করলাম। নামাজ শেষে যখন আমরা আমাদের আসনের দিকে আসছিলাম তখন ইরাকি যাত্রীরা আমাদেরকে অবাক দৃষ্টিতে দেখছিল এবং নামাজ পড়ার কারণে দোয়ার কবুলিয়াত ও বরকত দ্বারা ধন্য করছিল, যেন আমরা অনেক বড় কোনো সাফল্য লাভ করে ফেলেছি। এতে আমাদের উপর এরূপ প্রভাব পড়ল যে হয়তো এরা নামাজ পড়ে না কিন্তু নামাজকে পছন্দ অবশ্যই করে। আর ইরাক শরীফ গিয়ে মসজিদ শূন্য দেখে এটাই অনুমান হলো যে হয়তো হাজারো ইরাকি মুসলমানের মধ্যে 2-1 জন মুসলমান নামাজ পড়ে। আমরা যখন রাজধানী বাগদাদ শরীফের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইশার নামাজের জন্য এয়ারপোর্টে একটি ইবাদতখানায় প্রবেশ করলাম, তখন আপনারা বিশ্বাস করুন বা নাই করুন, সেই ইবাদতখানার ভেতরে ছাদে স্পিকার লাগানো ছিল আর রীতিমতো মিউজিক সহকারে গান বাজছিল। জি হ্যাঁ, সেই জায়গাটি নামাজের জন্যই নির্ধারিত ছিল এবং এর বাইরে বড় বড় অক্ষরে লেখা ছিল হাদা বাইতুল্লাহ, অর্থাৎ এটি আল্লাহর ঘর। আমরা হতবাক হয়ে দেখলাম, আমরা বিদেশী মুসাফির ছিলাম, অন্তরে ঘৃণা করা ছাড়া আর কি বা করতে পারতাম। এমত অবস্থায় অসৎ কাজে বারণ করার ক্ষমতা যার নেই তার উচিত কমপক্ষে অন্তরে অবশ্যই খারাপ মনে করা, যেমনটি হাদিসে পাকে রয়েছে, যখন পৃথিবীতে গুনাহ করা হয় তখন যারা সেখানে উপস্থিত রয়েছে কিন্তু একে খারাপ মনে করে তারা তাদেরই মতো যারা সেখানে উপস্থিত নেই, আর যারা সেখানে উপস্থিত নেই কিন্তু তাতে সন্তুষ্ট তারা তাদেরই মতো যারা সেখানে উপস্থিত রয়েছে। হায় আফসোস, কুফার সেই জামে মসজিদ যার সাথে হযরত মাওলাই কায়নাত আলিউল মুরতাদা শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল করিমের নূরানী মাজার শরীফ অবস্থিত। সেখানে জিয়ারতের জন্য আমরা জুমার নামাজের সময় উপস্থিত হলাম। জিয়ারতকারীদের প্রচন্ড ভিড় ছিল। জিজ্ঞাসা করে জানতে পারলাম এখানে কোনো নামাজই পড়ানো হয় না, এমনকি জুমার নামাজও পড়ানো হয় না। বাগদাদের মুয়াল্লায় আমরা এই বিষয়টি প্রবলভাবে অনুভব করলাম যে এখানকার মুসলমানরা মুসলমানি রীতিনীতি সম্পর্কে একেবারে ভুলে গেছে, কেননা সাধারণত কোনো স্থানীয় অধিবাসী দাড়ি রাখেই না, এমনকি ইমাম ও মুয়াজ্জিনরাও সবাই দাড়ি মুন্ডানো। যেহেতু আমরা তিনজনই দাড়ি ও পাগড়িওয়ালা ছিলাম, বাগদাদের মোল্লার গলিতে যখন আমরা বের হতাম তখন লোকেরা আমাদের দিকে খুবই অবাক হয়ে তাকিয়ে থাকতো। আর কখনো কখনো তো এমনও হয়েছে যে তারা আমাদেরকে ঘিরে আশ্চর্যজনক প্রশ্ন করত, হাল আন্তুম মুসলিমুন, অর্থাৎ তোমরা কি মুসলমান? যখন আমরা স্বীকার করতাম যে আলহামদুলিল্লাহ নাহনু মুসলিমুন, অর্থাৎ আল্লাহ পাকের জন্য সকল প্রশংসা আমরা মুসলমান, তখন তারা খুশি হয়ে চলে যেত। একবার বাবুর শাইখ অর্থাৎ শাহিন সাহেব বাগদাদ হুজুর গাউসে আজম রহমাতুল্লাহ তাআলা আলাইহির নূরানী মাজারের গলিতে একটি খুবই অহেতুক ও লজ্জাকর দৃশ্য ছিল। প্রচন্ড ভাবে তবলা বাজানো হচ্ছিল, সানাই বাজছিল আর অনেক লোক ভিড় করেছিল এবং মাঝখানে বেপর্দা মহিলারা নাচছিল। কিছু লোক একটি লাশ কাঁধে নিয়ে রেখেছিল। এই দৃশ্য দেখে আমরা খুবই আশ্চর্য হলাম। জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এখানে এমনই নিয়ম, যখন ইরাক ও ইরানে কোনো মুসলমান চলমান যুদ্ধে, তখন যে যুদ্ধ চলছিল ওই যুদ্ধে শহীদ হয় তার আত্মীয় স্বজনরা সেই শহীদের লাশকে হুজুর গাউসে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র রওজায় হাজিরির জন্য নিয়ে আসে, আর সেই বীর পুরুষের শাহাদাতের আনন্দে তার বংশের মহিলারা এভাবে রাস্তায় নাচতে নাচতে জানাজার সাথে সাথে যায়। প্রিয় ইসলামী ভাইরা, ইরাকি মুসলমানদের অবস্থা দেখে কলিজা ফেটে বের হয়ে আসে। হায়, সেখানে যদি এমন কোন মাদানী সংগঠন গড়ে উঠত যা নেকি দাওয়াত প্রসার করবে এবং আরো একবার সেখানে সুন্নতের বাহার ছড়িয়ে পড়বে এবং মুসলমানদের তাদের হারানো সম্মান পুনরায় ফিরে আসে। কুর্তুবায় বর্তমানে যেই জায়গায় জামে মসজিদ রয়েছে সেখানে মূর্তি পূজার যুগে তাদের ধর্মশালা ছিল। যখন স্পেনে খ্রিস্টান ধর্ম বিস্তৃতি লাভ করে তখন তারা এই ধর্মশালা ধ্বংস করে এখানে গির্জা নির্মাণ করে নিল। যখন মুসলমানরা কুর্তুবা জয় করল তখন সন্ধির শর্তানুযায়ী গির্জাকে দুটি অংশে ভাগ করা হল। একটি অংশকে মুসলমানরা যথারীতি গির্জা হিসেবে অবশিষ্ট রাখলো আর অপর অংশকে মসজিদ বানিয়ে দিল। কিন্তু যখন কুর্তুবা মুসলমানদের রাজধানী হিসেবে স্বীকৃতি লাভ করল ও সেখানকার জনসংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পেল তখন মসজিদের অংশটি নামাজিদের জন্য ছোট হয়ে গেল। এক পর্যায়ে যখন আব্দুর রহমান আর দাখিলের শাসনামল এলো তখন তারা কুর্তুবা জামে মসজিদকে সম্প্রসারণের প্রশ্ন জাগালো। গির্জাকে মসজিদে অন্তর্ভুক্ত না করে মসজিদ সম্প্রসারণ সম্ভব ছিল না, তাই আব্দুর রহমান আর দাখিল খ্রিস্টানদের থেকে জমি কিনে নিলেন। বিশাল ভূখণ্ড অর্জনের পর তিনি কুর্তুবা জামে মসজিদের নির্মাণ কাজ নতুন ভাবে শুরু করেন। মসজিদের নকশা আজিম শান ছিল, সেটিকে পরিপূর্ণ রূপ দান করার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন ছিল। কিন্তু আব্দুর রহমান আর দাখিল নির্মাণ কাজ শুরু হওয়ার দুই বছর পরই 172 হিজরিতে মৃত্যুবরণ করেন। তারপর তার পুত্র হাসাম নির্মাণ কাজ অব্যাহত রাখেন। পরবর্তীতে উমাইয়া খলিফাগণ এই মসজিদ আরো সম্প্রসারণ করতে থাকেন। এক পর্যায়ে আনুমানিক 392 হিজরি অনুযায়ী 1002 সালে নির্মাণ কাজ সমাপ্ত হয়। এভাবে কুর্তুবার ঐতিহাসিক জামে মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হতে প্রায় 200 বছর সময় লেগেছে। কুর্তুবার আজিমুশান বিশ্ববিখ্যাত জামে মসজিদটি যদিও ঐতিহাসিক হিসাবে এখনো অবশিষ্ট রাখা হয়েছে, কিন্তু শতকোটি আফসোস, মুসলমানদের অপকর্মের কারণে সেখানে নামাজ পড়া নিষেধাজ্ঞা রয়েছে। অবশ্য পর্যটকরা শুধু পরিদর্শনের জন্য আসতে পারে। প্রিয় ইসলামী ভাইরা, আফসোস, আমাদের গুনাহের ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর এমন একটি দেশ যেখানে মুসলমানদের সংখ্যা 90% বলা হয়, সেখানে বেআমলির এমন বিভীষিকাময় বন্যা এসে গেছে যে রজবুল মুরাজ্জব 1432 হিজরি জুন 2011 সালের একটি সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী 18 বছরের কম বয়সী যুবকদের জন্য মসজিদে নামাজ পড়া আইনিভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, আফসোস, নামাজের প্রতি আমাদের দূরত্বের কারণে মসজিদ শূন্য দেখে ও আমাদেরকে আল্লাহ পাকের ইবাদতের প্রতি উদাসীন পেয়ে ইসলামের শরুতরা পূর্ণ নোংরামিতে এসে গেছে আর আমাদেরকে ইসলামী রীতিনীতি থেকে দূর করার নিত্য নতুন চক্রান্ত করছে। তারা চায় না আমরা নামাজ পড়ি আর আমলদার থাকি, তাই আমাদের দিনী কেন্দ্র অর্থাৎ মসজিদকে তাদের লক্ষ্য বানিয়ে নিয়েছে। আর আমরা দুনিয়ার ধন সম্পদ অর্জন করা থেকে অবসরই পাই না। কিছু আত্মহননকারী সংবাদ শুনুন, আর যদি অন্তর জীবিত থাকে তবে দুঃখে মাথায় হাত দিন। একটি দেশে অমুসলিমরা 157 মসজিদে তালা লাগিয়ে দিয়েছে এবং মসজিদকে ব্যবসা ও থাকার উদ্দেশ্যে অমুসলিমদের নিকট সমর্পণ করে দেওয়া হয়েছে। সরকারি তহবিলের বাহানা দেখিয়ে 324 মসজিদ মুসল্লিদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। একটি দেশের কোন এক শহরে 92 মসজিদ বাসস্থান ও গৃহপালিত পশুর ভাগারে পরিণত করে দেওয়া হয়েছে। অনুরূপ একটি দেশের একটি প্রদেশে মসজিদে অবৈধ হস্তক্ষেপ করে তাতে তাদের ভ্রান্ত উপাস্যদের মূর্তি রাখা হয়েছে। অনুরূপভাবে একটি পত্রিকায় সংবাদ ছাপানো হয়েছে যে এক দেশের একটি শহরে তুর্কি মুসলমানদের একটি মসজিদে আগুন লাগিয়ে দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। কোন দেশের এক মুফতি সাহেব বলেছেন, কমিউনিস্ট আন্দোলন এর পূর্বে আমাদের দেশে 1200 মসজিদ বিদ্যমান ছিল, যার মধ্যে অধিকাংশই অমুসলিমদের ধর্মশালা, দোকান ও জাদুঘরে রূপান্তরিত করে দেওয়া হয়েছে। মসজিদ ভরো কার্যক্রম চালান। প্রিয় ইসলামী ভাইরা, মসজিদ সমূহের শূন্যতায় অন্তর জ্বালান, জোরসোরে মসজিদ ভরো কার্যক্রম চালান এবং এক একজন বেনামাজির উপর একক প্রচেষ্টা করে তাদের নামাজি বানান, আর এভাবে নিজেদের মসজিদের নিরাপত্তার বিধান করুন। কেননা যে জায়গা তার অবস্থানকারীদের মাধ্যমে পূর্ণ থাকে তাতে কেউ হস্তক্ষেপ করতে পারে না, অন্যথায় খালি জায়গায় যে কেউ হস্তক্ষেপ চালাতে পারে। যেমন ফার্সি ভাষায় একটি প্রবাদ বাক্য রয়েছে যার অনুবাদ, খালি ঘরে জিন ভূত কব্জা করে নেয়। যাই হোক, যেই মসজিদ নামাজিদের দ্বারা পূর্ণ হবে তার দিকে ঘৃণ্য উদ্দেশ্যে চোখ তুলে তাকানোর পূর্বে ইসলামের শত্রুরা 420 বার ভাববে। এখানে একটি মাসআলা মনে গেঁথে নিন, যেই জায়গায় একবার শরীয়ত সম্মতভাবে মসজিদ হয়ে গেছে এখন তা কিয়ামত পর্যন্ত মসজিদই থাকবে। তাহতা সারা অর্থাৎ সাত জমিনের নিচে থেকে শুরু করে আরশে মুআল্লা যা কিনা সাত আসমানেরও উপরে, এই পর্যন্ত এর সম্পূর্ণ শূন্যস্থানও মসজিদ। এখন মাআযাল্লাহ যদি এর উপর সড়ক নির্মিত হোক বা মার্কেট বানিয়ে দেওয়া হোক, সে জায়গাটি কিয়ামত পর্যন্ত মসজিদেরই হুকুমে থাকবে এবং এর সম্মান বহাল থাকবে। যেমনটি আমার প্রিয় আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিলাত মাওলানা ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তানভীরুল আবসার ও দুররে মুখতারের বরাত দিয়ে উদ্ধৃত করেন, আর যদি মসজিদের আশপাশ বিলীন হয়ে যায় এবং এর প্রয়োজন না থাকে তবুও মসজিদ অবশিষ্ট থাকবে, ইমাম সাহেব অর্থাৎ ইমাম আবু হানিফার রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এবং ইমামে সানি অর্থাৎ ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ তাআলার মতে সর্বদা কিয়ামত পর্যন্ত এবং এটির উপর ফতোয়া নির্ধারিত। ওয়াকারুল মিল্লাত হযরত আলামা মাওলানা মুফতি মোহাম্মদ ওয়াকারউদ্দিন কাদেরী রাজবী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যে জায়গা একবার মসজিদ হয়ে যায় তা এভাবে কিয়ামত পর্যন্ত মসজিদ হয়ে যায়, উপরে আরশ পর্যন্ত এবং নিচে তাহতা সারা পর্যন্ত মসজিদ, এ থেকে এক ইঞ্চি জায়গাও কমানো যাবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একক প্রচেষ্টার বরকত। প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মসজিদ পূর্ণ করে আপনিও মসজিদ পূর্ণ করে নিজের দুঃখ ভারাক্রান্ত অন্তরকে আনন্দ মুখর করে তুলতে, পাঁচ ওয়াক্ত মসজিদে উপস্থিত হয়ে নিজের প্রতিপালককে স্মরণ করতে, ইশকে রাসুল দ্বারা নিজের অন্তরের উজাড় হওয়া বসতিকে পরিপূর্ণ করতে দাওয়াত ইসলামী দিনী পরিবেশে সম্পৃক্ত থাকুন। অধিকারে মাদানী কাফেলায় সুন্নত ভরা সফর করুন এবং আমলের পর্যবেক্ষণ করে প্রতিদিন নেক আমল পুস্তিকা পূরণ করুন। আর প্রত্যেক ইংরেজি মাসের প্রথম তারিখেই আপনার এলাকার দাওয়াত ইসলামের জিম্মাদারদেরকে জমা করিয়ে দিন। আসুন আপনাদের উৎসাহ ও উদ্দীপনার জন্য একটি মাদানী বাহার শোনাই। বাবুল মদিনা করাচির এক ইসলামী ভাইয়ের বর্ণনার সারাংশ হল, আমি গুনাহের সাগরে নিমজ্জিত ছিলাম। আমি আমার জীবনের অমূল্য হীরা উদাসীনতায় পর্যবসিত করছিলাম। গভীর রাত পর্যন্ত বন্ধুদের সাথে গল্প গুজবে লিপ্ত থাকা আমার অভ্যাস ছিল। 18ই রমজানুল মুবারক 1429 হিজরি অনুযায়ী 19 ডিসেম্বর 2008 সালে স্বভাবত আমরা বন্ধুরা মিলে হাসি ঠাট্টায় লিপ্ত ছিলাম, আর এই কারণে বৈঠক থেকে অট্টহাসির ফোয়ারা বইছিল। এমন সময় দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত এক আশিকের রাসূল আমার নিকটে আসলো। সে সালাম করল এবং বসে গেল। তার আগমনে আমাদের আড্ডায় কিছুটা নীরবতা এসে গেল। সে আমাদেরকে খুবই উন্নত মাদানী ফুল দ্বারা সমৃদ্ধ করল। তার সুন্দর ভাষা এবং মাদানী ধরনে আমরা এতই প্রশান্তি লাভ করলাম যে আমরা তার মিষ্টি কথায় কাবু হয়ে গেলাম। কিছুক্ষণ পর যখন চলে যাচ্ছিলেন তখন আমরা আবেদন করলাম, ভাই আরো কিছুক্ষণ বসুন আর আমাদের ভালো ভালো কথা শোনান। নেকি দাওয়াতের প্রেরণা পোষণকারী ইসলামী ভাই আমাদের আবেদন গ্রহণ করল। কথাবার্তা আখিরাতের চিন্তা ও উম্মতের সংশোধনের বিষয়টিও আলোচিত হয়। সেই আশিকে রাসূলের প্রভাবময় একক প্রচেষ্টা আমাদের মনে গভীরভাবে রেখাপাত করল। পরবর্তী রাতে আমরা পুনরায় সেই জায়গায় বসে যে ইসলামী ভাইয়ের অপেক্ষায় ছিলাম আশানুরূপ সেও আসলো এবং আমাদেরকে দাওয়াত ইসলামের মাদানী মার্কাজ ফয়জানে মদিনায় যাওয়ার দাওয়াত দিল। তার আচার আচরণ ও কথাবার্তা দেখে অন্তত আমি তো অস্বীকারই করতে পারলাম না এবং তার সাথে ফয়জানে মদিনার পবিত্র পরিবেশে চলে গেলাম। খোদা ভীতি ও ইশকে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণা অন্তরে জাগ্রতকারী হৃদয় মাতানো দিনী পরিবেশ আমার অন্তরে মাদানী পরিবর্তন সাধিত করে দিল এবং এভাবে সে আশিকে রাসুলের একক প্রচেষ্টা এর বরকতে আমার দাওয়াত ইসলামের দিনী পরিবেশ নসিব হয়ে গেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাদ্দিসে আজমের একক প্রচেষ্টা। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো একক প্রচেষ্টার কিরূপ মহান সুফল রয়েছে। সাগে মদিনা ওরফে আনহু অর্থাৎ লেখকের নিজস্ব অভিজ্ঞতা হল, সম্মিলিতভাবে হওয়া বয়ান প্রায় শোনার পরও যাদের মধ্যে পরিবর্তন আসে না, সামান্য একক প্রচেষ্টা তাদের পরিবর্তন করে দেয়। নেকি দাওয়াতের দিনী কাজে একক প্রচেষ্টার একটি স্বতন্ত্র মর্যাদা রয়েছে। আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাম দিনের তবলিগের জন্য যেমন সম্মিলিতভাবে চেষ্টা করেছেন, তেমনি একক প্রচেষ্টাও করেছেন এবং এক একজনের কাছে গিয়েও তাদেরকে ইসলামের বার্তা দিয়েছেন। বুজুগানের দিনরাও নেকি দাওয়াতের জন্য অনেক একক চেষ্টা করেছেন, যেমনটি মুহাদ্দিসে আজম আল্লামা মাওলানা সরদার আহমদ রহমতুল্লাহ তাআলা আলাইহি মদিনাতুল আউলিয়া মুলতান শরীফে ছিলেন। সেই সময় তিন যুবক তার নিকট বায়াত হল। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাদেরকে মাসলাকে আহলে সুন্নতের উপর অটল থাকার, এর তাবলীগ করার এবং নিয়মিত পাঞ্জাগানা নামাজ পড়ার প্রতি জোর দিলেন। অতঃপর তাদেরকে দাড়ি রাখার ও গোফ ছোট রাখার সুন্দরভাবে আদেশ দিলেন আর বললেন, যেভাবে বিতরের নামাজকে ওয়াজিব মনে করো তেমনি ভাবে দাড়ি বৃদ্ধি করাকেও ওয়াজিব মনে করবে। এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব, এর বিপরীত করলে অর্থাৎ কম রাখলে গুনাহ ও আযাব হবে। হযরত মুহাদ্দিসে আজম রহমাতুল্লাহ তাআলার সুন্দর শিক্ষার সুগভীর প্রভাব তার উপর পড়ল এবং তারা সবাই দাড়ি রেখে দিল। হযরত মুহাদ্দিসে আজম রহমাতুল্লাহ তাআলার সুন্দর শিক্ষার সুগভীর প্রভাব তাদের উপর পড়ল, তারা সবাই দাড়ি রেখে দিল। এখন তারা আলহামদুলিল্লাহ শরীয়তের অনুসারী এবং খুবই সম্মানের অধিকারী। সরকার কা আশিক ভি কিয়া দাড়ি মুন্ডাতা হ্যায়, কিউ ইশকা চেহারে সে ইজহার নেই হোতা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।